أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله. أما بعد, আমরা আলোচনা করেছি পূর্বে যে হুকুম আহকাম কিভাবে আমরা জানব, তার পদগুলো, হুকুম আহকাম কত প্রকার ও কি কি সেটাও বলেছি, এবং যে ব্যক্তি হুকুম আহকামকে বের করে নিয়ে আসবে তাকে কি বলে, সে কাজকে কি বলে, এসব নিয়ে আমরা আলোচনা করেছি। যে ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে হুকুম আহকামকে ইজতিহাদ করে নিয়ে আসবে তাকে মুজতাহিদ বলে, আবার ফাকিহ ও বলে থাকে। আমরা এসব নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে কোন ব্যক্তি ইজতিহাদ করার যোগ্য, সবাই কি ইজতিহাদ করতে পারে। কারণ আমরা অনেক সময় দেখি যে অনেক বিষয়েই লোকজন দেওয়ার জন্য এগিয়ে আসে, বল ফতোয়া দিয়ে বসে। আসলেই কি সে ব্যক্তি ফতোয়া দেওয়ার যোগ্য? আমরা এসব আলোচনা করব। অথবা এই ফতোয়া বের করে নিয়ে আসতে হলে কোন কোন বিষয়ে জানতে হবে বা কোন কোন বিষয়ে প্রয়োজন হয়, আমরা সে বিষয়ে আলোচনা করব আজকে। সর্বপ্রথম, ইজতিহাদ করার ক্ষেত্রে একজন মুজতাহিদকে কোন পর্যায় পর্যন্ত জ্ঞান অর্জন করতে হবে যার কারণে সে কোরআন থেকে অর্থ বুঝে, হাদিস থেকে অর্থ বুঝে একটি ফতোয়া দিতে সক্ষম, অথবা সে একজন ব্যক্তি যখন ইজতিহাদ করবে তাকে কতটা জ্ঞান বা কতটা জ্ঞানে পারদর্শী হতে হবে। যদিও এই বিষয়ে মত পার্থক্য রয়েছে, তারপরও আমি প্রয়োজনীয় জিনিসগুলো আজকে বলবো যে একজন মুজতাহিদ তাকে অবশ্যই আরবি ভাষায় পটু হতে হবে, পারদর্শী হতে হবে। আরবি ভাষায় মানে পারদর্শী, তার অর্থ হচ্ছে গিয়ে যে শুধুমাত্র অনেকে বলে যে আমরা আরবি জানি, কোরআন পড়তে জানি, কোরআন পড়তে জানাকে আরবি জানা বলা হয় না। আরবি যখন বলবো জানি, তখন তার সাহিত্য, তার ব্যাকরণ, তার বিভিন্ন, তার আবিধানিক অর্থ সব জ্ঞান তাকে রাখতে হবে। মোট কথা যে যখন আমরা বলবো যে আরবি জানতে হবে, তার মানে আরবিতে যাকে বলে সার্ফ, নাহো, মানি ও বায়ান অথবা লোগাত বা অভিধানের জ্ঞান তার থাকতে হবে। কারণ সার্ফ যে বিষয়কে বলা হয়, যে একটি মূল ভার্ব থেকে, মূল ক্রিয়া থেকে বিভিন্ন রকম শব্দ বের হয়ে আসে, যার অর্থ শব্দ সৃষ্টি হওয়ার সাথে সাথে পার্থক্য করে, তাকে বলা হয় সার্ফ। উদাহরণস্বরূপ, কর একটি মূল ক্রিয়া, সে কর থেকে করা, করেছিল, করেছিলাম, করবে ইত্যাদি ক্রিয়া বা শব্দগুলো বের হয়ে এসেছে। আর স্বাভাবিকভাবেই প্রত্যেকটি শব্দ বিশেষে অর্থ পার্থক্য করবে। তো এখন এই বিষয়টাই, একে বলা হয় সার্ফ, অর্থাৎ মূল ক্রিয়া থেকে শব্দ বের হয়ে আসার পর শব্দগুলোর অর্থ পাল্টাবে একজন মুজতাহিদকে, এই বিষয়ে তার জ্ঞান রাখতে হবে। আর তা না হলে কোরআন কি বলছে, হাদিস কি বলছে, কোন শব্দের অর্থ কি, তা সে বুঝতে অক্ষম হবে। দ্বিতীয়ত তাকে আরবি বিষয়ে নাহ জানতে হবে। নাহ শব্দটা কি? নাহ একটি শব্দ, যেহেতু কোরআনে জবর জের পেশ বা হারাকাত ফাতহা জাম্মা কাসরা থাকলেও আরবি ভাষায় সাধারণত এই জবর জের পেশ বা ফাতহা কাসরা জাম্মা থাকে না, যার কারণে আইনগতভাবে কোথায় ফাতহা হবে কাসরা হবে জাম্মা হবে এইসব তা জানতে হবে। এবং একটা শব্দ, কয়েকটা শব্দ নিয়ে যেহেতু একটা বাক্য তৈরি হয়, সে বাক্য কিভাবে সে অর্থ বের করে নিয়ে আসতে পারবে সেটা নিয়ে আলোচনা করে নাহ। যেহেতু সার্ফ এবং নাহ জানতে হবে, তার সাথে সাথে তাকে মানি ও বায়ান এবং বাদি এই জ্ঞানটাও তাকে অর্জন করতে হবে। মানি ও বায়ান এবং বাদি যে বিষয় নিয়ে আলোচনা করে তা হচ্ছে শব্দ রয়েছে, বাক্য রয়েছে, কিন্তু শব্দ এবং বাক্যতে পারস্পরিক সাজানো এবং সৌন্দর্যতা, অর্থাৎ একটি মার্জনীয় ভাষায় এসেছে কি না সেই সম্পর্কে তার জ্ঞান রাখতে হবে। যদি না রাখে তাহলে দেখা যাবে যে অর্থগত দিক থেকে সে বিভ্রান্তে পড়তে পারে, তারপর তার সেই আরবি ক্ষেত্রে ভাষা ক্ষেত্রে তাকে অভিধান বা আভিধানিক জ্ঞান রাখতে হবে। কারণ আমরা জানি আমাদের বাংলা ভাষাতেও অনেক সময় কোনো একটি শব্দ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আরবিতেও ঠিক তাই। দেখা যাচ্ছে যে এক সময় একটি শব্দের 70টা পর্যন্ত অর্থ রয়েছে, যদি সে অর্থগত জ্ঞান তার না থাকে, সে অর্থগত জ্ঞান না থাকার কারণে দেখা যাচ্ছে সে কোরআন থেকে হাদিস থেকে যে উদ্দেশ্য, যে অর্থ খোদা উদ্দেশ্য করেছেন সে অর্থ বের করে নিয়ে আসতে ব্যর্থ হতে পারে। তাই সর্বপ্রথম তাকে যে জ্ঞান অর্জন করতে হবে সেটা হচ্ছে আরবি ভাষার জ্ঞান। আর এই আরবির মধ্যে 4টি জ্ঞান রয়েছে, সার্ফ, নাহ, মানীয় বয়ান এবং লোগাত। এরপর তাকে মান্তিক বা যুক্তিবিদ্যা লজিক জ্ঞানটা তাকে জানতে হবে, কারণ যদি সে যুক্তিবিদ্যার জ্ঞানটা না থাকে তাহলে সে বিভিন্ন রকম আয়াত একটি বিষয়ে, একটি বিষয়ে বিভিন্ন রকম হাদিস বিভিন্ন শব্দে বিভিন্ন অর্থে থাকতে পারে, তার সাথে সে যুক্তি স্থাপন করে যে কথাটা বের করে নিয়ে আসতে হবে তা বের করে নিয়ে আসতে যদি না পারে তাহলে সে ফতোয়া দিয়ে দেওয়ার ক্ষমতা রাখবে না, ফতোয়া দেওয়ার ক্ষমতা হারাবে। এবং তাকে সে যুক্তি যদি সুন্দরভাবে পেশ করতে না পারে তাহলে তার ইজতিহাদ সে করতে পারবে না। তারপর তার উসুলে ফেক এর জ্ঞান রাখতে হবে। উসুলে ফেক, উসুল অর্থ স্তম্ভ, ফেকের স্তম্ভ বলা চলে মানে অর্থের দিক থেকে যদি বলি। এখানে ফেকের পরিভাষাগুলো কিভাবে কোথায় সে ব্যবহার করবে এবং কোন পন্থায় সে যুক্তি স্থাপন করবে, সে সার্ফ নাহ মানি বায়ান এসব যুক্তি জানার পর সে কোন পন্থায় অগ্রসর হলে সে রেজাল্ট পাবে, সে ফলাফল পাবে, এই আলোচনা করে। তারপর রয়েছে চতুর্থ, প্রথমে আরবি ভাষা, তারপর যুক্তিবিদ্যা, তারপর উসুলে ফেক, তারপর রেজালের জ্ঞান রাখতে হবে। রেজাল আরবিতে বহুবচন, যদিও শব্দটা রাজুলের বহুবচন রেজাল, রেজাল যে জ্ঞান নিয়ে আলোচনা করে সেখানে হাদিসে বর্ণিত ব্যক্তিত্বরা, যে ব্যক্তিরা হাদিস বর্ণনা করে অর্থাৎ হাদিস বর্ণনাকারীদের জীবনী নিয়ে আলোচনা করে, এতে প্রমাণ হয় যে কোন ব্যক্তি সঠিক, কোন ব্যক্তি ভালো, কার থেকে হাদিস নেওয়া উচিত, কার হাদিস বর্জন করা উচিত, কার হাদিস নিয়ে আমরা ইস্তেদলাল করতে পারবো, কার হাদিস নিয়ে আমরা ইস্তেদলাল করতে পারবো না, এসব নিয়ে আলোচনা করে, সে ব্যক্তি সম্পর্কে আলোচনা করে রেজাল। এবং রেজাল জানার পর যে বিষয়ে আলোচনা করতে হয়, জানতে হয় সেটা হয় দেরায়া। দেরায়া অর্থাৎ হাদিসগত জ্ঞান। হয়তো বর্ণনাকারী ঠিকই রয়েছেন কিন্তু তার হাদিস জাইফ, হাদিস ভালো, হাদিস মোতাবাতের না হাদিস খাবারে ওয়াহেদ, এসব বিষয়ে জ্ঞান তার অবশ্যই রাখতে হবে। কারণ এমন একটি হাদিস হয়তো বিখ্যাত হতে পারে কিন্তু তার সানাদ, তাই হাদিসটা দেখা গেল যে একজন লোক বর্ণনা করেছেন, সে হাদিসটা গ্রহণীয় হবে কি হবে না, বা হাদিসটার বর্ণনাকারী রয়েছে, হাদিসের মাঝখান থেকে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয়নি, হাদিস গ্রহণ করা হবে কি হবে না, অথবা বর্ণনাকারী রয়েছেন কিন্তু রাসুল পর্যন্ত হাদিস বর্ণনা করা হয়নি বা মাসুম পর্যন্ত হাদিস বর্ণনা করা হয়নি, সেক্ষেত্রে হাদিস গ্রহণ করা হবে কি হবে না, সেই হাদিসের অবস্থা, যে হাদিসটা কোন ধরনের হাদিস, সে নিয়ে আলোচনা করে দেরায়া। ষষ্ঠ, একজন মুজতাহিদকে অবশ্যই তফসির এবং উলুমে কোরআন জানতে হবে, অর্থাৎ কোরআন সম্পর্কীয় জ্ঞান তার অবশ্যই থাকতে হবে, কারণ সে কোরআন নিয়ে আলোচনা করবে, সে হাদিস নিয়ে আলোচনা করবে। যদি সে কোরআন সম্পর্কে জ্ঞান না রাখে, কোরআন সম্পর্কে জ্ঞান বলতে কোরআনে আয়াতগুলো যে নাজিল হয়েছে, তার শানে নুজুল, তার ব্যাখ্যা, তার তাফসির, কত রকম অর্থ এসেছে, কত রকম অর্থে ব্যবহার হয়েছে, কোন আয়াতে পরে কোন আয়াতে এসেছে, মক্কাতে এসেছে, মদিনাতে এসেছে, কারণ অনেক সময় একটি আয়াতের অবস্থা, স্থান, কাল, পাত্র বিশেষ অনেক অর্থের পরিবর্তন হয়ে থাকে, তাই তাকে কোরআনের জ্ঞান তো অবশ্যই রাখতে হবে, তা না হলে তো সে বর্ণনাই করতে পারবে না। সপ্তম, পবিত্র কোরআন জনগণের সাথে যে ভাষায় কথা বলেছে তার সে ভাষা সম্পর্কে জ্ঞান রাখতে হবে, অর্থাৎ কোরআন অনেক সময় নাস বলে সম্বোধন করেছে, অনেক সময় ইমানদার বলে সম্বোধন করেছে, অনেক সময় কাফির বলে সম্বোধন করেছে, অর্থাৎ কোরআন বিভিন্ন স্থানে বিভিন্নভাবে সম্বোধন করেছে, কখনো কোরআনের ভাষা খুব কঠিন এবং কখনো খুব মোলায়েম রহমতস্বরূপ। তাকে জানতে হবে সে লোককে, কেসে কোরআন কোন ভাষায় কথা বলছে, কোরআনের ভাষায় তার জানতে হবে, কোরআনের সে ভাষার পরিচয় তাকে রাখতে হবে। এবং অষ্টম হচ্ছে গিয়ে যে পূর্বের ব্যক্তিত্বরা ফতোয়ার ব্যাপারে যে মতামত দিয়ে গেছেন সে সম্পর্কে তার জ্ঞান রাখতে হবে, এমনটি নয় যে সে ইস্তেমবাত করছে, বর্ণনা করবে চলে যাবে, না। অনেক সময় দেখা যায় যে মাঝখান থেকে হয়তো অনেক দলিল প্রমাণ থাকতে পারে যা সে অন্বেষণের সময় তার হস্তগত হয়নি, সে হিসেবে সে মশহুর ফতোয়ার বিরুদ্ধে চলে যেতে পারে, তাই তাকে সে পুরনো ব্যক্তি মতামত, রায় জানতে হবে, কারণ কোথায় মশহুর ছিল, কোথায় ওলামারা এজমা করেছেন, এসব জ্ঞান যদি সে না রাখে তাহলে সে দেখা যাচ্ছে যে পুরনো ফতোয়ার বিরুদ্ধে চলে যাচ্ছে, হয়তো সে কাজ করার সময়, ইজতিহাদ করার সময় কোনো একটা হাদিস তার চোখে আসেনি, কোনো সে হাদিস সে খুঁজে পায়নি, হতে পারে, কিন্তু দেখা গেছে যে সে একটি হাদিস, একটি দলিল তার এই ফতোয়ার দেওয়ার ক্ষেত্রে অনেক পার্থক্য হতে পারে, তার সে পূর্বে মতামত তার অবশ্যই জানতে হবে। এবং নবম হচ্ছে গিয়ে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আখবার, ফতোয়া, এ সম্পর্কে তার জ্ঞান রাখতে হবে, কারণ দেখা যাচ্ছে যে ফতোয়াগুলো এসেছে, সে ফতোয়া দিতে যাচ্ছে, সে যদি আহলে সুন্নাতদের ফতোয়ার জ্ঞান না রাখে তাহলে দেখা যাচ্ছে অনেক সময় তাকে ফতোয়া নতিজা গ্রহণের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। এবং দশম, যে জ্ঞানটা একজন মুজতাহিদকে রাখতে হবে সেটা হচ্ছে যে একজন মুজতাহিদ সে হয়তো এই সম্পূর্ণ 10টি জ্ঞান সে রাখে, সে জানে, কিন্তু একটা গ্যাপ পড়ার কারণে হয়তো দেখা যাচ্ছে যে সাথে সাথে ফতোয়া দিতে পারছে না, সে তালাশ করে বের করে নিয়ে আসতে পারছে না, তাই তাকে বারবার এ কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে, যাতে করে সে বলার সাথে সাথে কোনো একটা হাদিস সামনে আসার সাথে সাথে, কোনো কোরআনের আয়াত সামনে সাথে আসার সাথে সাথে সে সরাসরি তার অর্থ বুঝতে পারে, যাকে বলা হয় আরবিতে মালাকা। অর্থাৎ তার যদি মালাকা হাসিল না হয়, সে যদি এমন পর্যায়ে না পৌঁছায় যে হাদিস এবং কোরআন দেখে যদি সে ধরতে না পারে, তাহলে সে নতিজাও দিতে পারবে না, ফলাফলও দিতে পারবে না, যার কারণে হয়তো সে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সে বিভ্রান্তে পড়তে পারে। তাই যদি আমি 10টা বর্ণনা করেছি, অনেকে এর চেয়ে আরও বেশি বর্ণনা করে থাকতে পারেন, মতামতে পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে গিয়ে যে একজন মুজতাহিদকে ইজতিহাদ করার ক্ষেত্রে অবশ্যই এসব ক্ষেত্রে জানতে হবে। না জানার কারণে দেখা গেল যে হয়তো একটা ফতোয়া সে মিস্টেক করতে পারে, সে ভুল দিতে পারে। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।